আমরা যখন কথা বলি, শব্দগুলো তো মানে কেমন যেন আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে। কিন্তু কখনো কি থেমে মনে হয়েছে যে এই সহজ ব্যাপারটার পেছনে কত বড় একটা সিস্টেম কাজ করছে? আমরা তো শব্দগুলোকে এমনি এমনি ছুড়ে দিই না, একটা অদৃশ্য নিয়ম মেনে সাজাই। আজ আমরা বাংলা ভাষার সেই ভেতরের গঠনটাই ব্যবচ্ছেদ করব। আমাদের হাতে আছে এসেনশিয়াল এলিমেন্টস অব বেঙ্গলি গ্রামার নামের একটি সোর্স, যেটা বাংলা ব্যাকরণের ভয়কে পাশ কাটিয়ে এর আসল মজাটা তুলে ধরে। আমাদের আজকের মিশন হল এই সোর্সের সাহায্য নিয়ে বাংলা ব্যাকরণের চারটি মূল স্তম্ভ, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আর অর্থতত্ত্বের গভীরে যাওয়া।
ঠিক তাই। আর ব্যাকরণ শুনলেই আমাদের সেই স্কুলে পড়া শুকনো কঠিন নিয়মকানুনের কথা মনে পড়ে যায়। কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। ব্যাকরণ হল বলতে পারেন ভাষার এক্স-রে। আমরা প্রতিদিন যে ভাষায় স্বপ্ন দেখি, ঝগড়া করি, গল্প করি, তার ভেতরের কলকব্জাগুলো কিভাবে কাজ করে সেটাই হল ব্যাকরণ। এই সোর্সটা আমাদের দেখাবে যে আমরা অবচেতন মনে যা ব্যবহার করি সেগুলোরই একটা সুন্দর আনুষ্ঠানিক নাম আছে, অনেকটা নিজের শহরের অলিগলি নতুন করে চেনার মতো।
বা ভাষার এক্স-রে, এ দুলুনাটা দারুণ। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা ভাষা ভাষা বলছি, জিনিসটা আসলে কি? সোর্স বলছে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য মুখ, জিব, ঠোঁট এইসব বাগযন্ত্র দিয়ে যে আওয়াজ করে সেটাই ভাষা। আর একটা তথ্য দিয়ে শুরু করি, পৃথিবীতে প্রায় ৩০ কোটি মানুষ এই ভাষায় কথা বলে।
আর এই ৩০ কোটি মানুষের মুখের ভাষার প্রকৃতি বিশ্লেষণ করাই হল বাংলা ব্যাকরণের কাজ।
সোর্সিটির লিখিত ভাষার দুটো রীতির কথা বলা আছে, সাধু আর চলিত বা প্রমিত। এটা কিন্তু শুধু একটা পুরনো দিনের বিষয় নয়, এটা ভাষার বিবর্তন বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ।
এখানেই আমার একটা প্রশ্ন ছিল।
সাধু ভাষা তো আমরা এখন শুধু পুরনো বই বা দলিলে দেখি, যেমন তাহারা কাজটি করিয়াছেন। চলিত ভাষায় আমরা সহজ করে বলি ওরা কাজটা করেছেন, মানে সর্বনাম আর ক্রিয়াপদগুলো ছোট আর সহজ হয়ে গেছে। তো এই পরিবর্তনটা কেন জরুরি ছিল? ভাষা কি সবসময় সহজ হওয়ার দিকেই এগোয়?
চমৎকার প্রশ্ন। হ্যাঁ, ভাষার একটা কি বলবো, একটা স্বাভাবিক প্রবণতাই হল সময়ের সাথে সহজ ও গতিশীল হওয়া। সাধুরীতিটা ছিল মূলত ১৯ শতকের কলকাতার পণ্ডিতদের তৈরি করা, যা ছিল বেশ সংস্কৃত ঘেঁষা আর একটু কৃত্রিম। কিন্তু মানুষের মুখের ভাষা তো সবসময়ই জীবন্ত, তাই ধীরে ধীরে সেই মুখের ভাষার কাছাকাছি চলিত রীতিটাই লেখার মানদণ্ড হয়ে উঠেছে। এটা ভাষার একটা গণতান্ত্রিক হয়ে ওঠার প্রক্রিয়াও বটে।
তার মানে ভাষা স্থির নয়, এটা একটা বহুমান নদীর মতো। আচ্ছা, ভাষার সবচেয়ে ছোট একক তো ধ্বনি, তাই না? মানে যে আওয়াজটা আমরা করি, আর তার লিখিত রূপ হল বর্ণ। এখানে এই সোর্সের একটা তথ্য আমাকে বেশ অবাক করেছে। বলা হচ্ছে বাংলা মৌলিক ধ্বনি হল ৩৭টি, কিন্তু বর্ণ আছে ৫০টি। এই বাড়তি ১৩টা বর্ণ কোত্থেকে এলো?
এটাই তো বাংলা ভাষার ইতিহাসের একটা জীবন্ত ছাপ। এই বাড়তি বর্ণগুলোর বেশিরভাগই এসেছে সংস্কৃত ভাষা থেকে, যেমন ধরুন ন আর ন। আমরা যখন কথা বলি এদের উচ্চারণের মধ্যে খুব সামান্যই পার্থক্য করি, প্রায় করিই না। কিন্তু বানানের ঐতিহ্য আর শব্দের উৎস ধরে রাখার জন্য দুটো বর্ণই রয়ে গেছে। কিংবা ধরুন স, স, স উচ্চারণে এত কাছাকাছি,
কিন্তু ব্যবহার আলাদা।
একদম, এটা ভাষার ঐতিহ্যকে বয়ে নিয়ে চলার একটা দারুণ উদাহরণ।
তার মানে আমাদের বর্ণমালা শুধু ধ্বনির চিহ্ন নয়, এটা আমাদের ভাষার ইতিহাসেরও একটা আর্কাইভ। আর একটা মজার জিনিস খেয়াল করলাম, অ বর্ণটার কথা ভাবুন। আমরা লিখি অ, কিন্তু সবসময় কি অ এর মতো উচ্চারণ করি? যেমন অতিথি শব্দটা বলার সময় আমরা কিন্তু অতিথি বলি না। লেখার সাথে বলার এই পার্থক্যটাও তো বেশ মজার, তাই না?
একদম, এটাই ধ্বনিতত্ত্বের সবচেয়ে আকর্ষণীয় দিক। এটা আমাদের শেখায় যে ভাষা শুধু বইয়ের পাতায় যা লেখা আছে তাই নয়, বরং মানুষ যেভাবে তা উচ্চারণ করে সেটাই তার আসল রূপ। এই উচ্চারণগত ভিন্নতা ভাষার জীবন্ত প্রকৃতিরই একটা প্রমাণ।
বেশ, তাহলে আমরা ভাষার একদম ক্ষুদ্রতম একক অর্থাৎ ধ্বনি আর বর্ণকে চিনলাম। এগুলো অনেকটা রান্নার কাঁচামালের মতো। এবার এই কাঁচামাল দিয়ে আসল পদ অর্থাৎ শব্দ বানানোর পালা। সোর্সে শব্দ তৈরির কয়েকটা দারুণ পদ্ধতির কথা বলা আছে।
হ্যাঁ, শব্দ তৈরির এই প্রক্রিয়াগুলো হল ভাষার কারিগরি। এর মধ্যে প্রথমটি হল উপসর্গ। এটা হল এমন কিছু অব্যয় যা শব্দের আগে বসে তার অর্থ বদলে দেয় বা নতুন অর্থ তৈরি করে। যেমন হার একটা শব্দ, এর মানে হতে পারে পরাজয়, আবার হতে পারে গলার অলঙ্কার। কিন্তু এর আগে যে প্র উপসর্গটা বসিয়ে দেবেন হয়ে যাবে প্রহার, মানে মারধর, আবার উপবসালে হয়ে যায় উপহার, পুরো অর্থই পাল্টে গেল।
তার মানে উপসর্গগুলো এক একটা ম্যাজিক ওয়ার্ডের মতো, যেটা অন্য শব্দের আগে বসে তাকে একটা নতুন রূপ দিয়ে দেয়। আর এর ঠিক উল্টোটাও তো আছে, তাই না, যেটা শব্দের পরে বসে?
ঠিক ধরেছেন, সেটা হলো প্রত্যয়। এটা শব্দ বা ধাতুর মানে ক্রিয়ার মূল অংশের পরে বসে নতুন শব্দ তৈরি করে। যেমন চল একটা ধাতু, এর সাথে অন্ত প্রত্যয় যোগ করলে আমরা পাই চলন্ত। এটা দিয়ে একটা চলমান অবস্থাকে বোঝানো হচ্ছে, যেমন চলন্ত ট্রেন। আবার মিষ্টি শব্দের সাথে আই প্রত্যয় যোগ করে আমরা মিঠাই বানাই। প্রত্যয়গুলো শব্দের শ্রেণীও বদলে দিতে পারে, যেমন পর ক্রিয়া থেকে পরোয়া বিশেষ্য তৈরি হয়।
আচ্ছা, এরপর সোর্সের সমাসের কথা বলা হয়েছে। এটাকে তো আমরা স্কুলের ব্যাকরণ বইয়ে বিভীষিকা হিসেবেই জানতাম, কিন্তু সোর্স বলছে এর কাজ হল ভাষাকে সংক্ষিপ্ত করা।
বিভীষিকা তো বটেই, তবে এর আসল কাজটা বুঝতে পারলে মজা লাগবে। সমাস শুধু ভাষাকে ছোট করে না, এটা বাংলা ভাষার একটা সুপার পাওয়ার। এটা দিয়ে আমরা খুব কম শব্দে একটা গভীর ছবি আঁকতে পারি। যেমন ধরুন, মৌ সংগ্রহ করে যে মাছি, এই পুরো বাক্যটার বদলে আমরা এক শব্দে বলি
মৌমাছি।
একদম, কিন্তু এর চেয়েও বড় উদাহরণ দেখুন, রাজপথ। এর মানে শুধু রাজার পথ নয়, এর সাথে ক্ষমতা, বিশালতা আর গুরুত্বের একটা অনুভূতিও জুড়ে যায়। নীলকণ্ঠ বললে শুধু নীল রঙের গলা বোঝায় না, এর পেছনে শিবের পৌরাণিক গল্পটাই চলে আসে। সমাস ভাষার ঘনত্ব আর কাব্যিকতা দুটোই বাড়িয়ে দেয়।
বাহ, এভাবে তো কখনো ভাবিনি। তার মানে সমাস হল ভাষার কম্প্রেসর, যেটা অনেক তথ্যকে একটা শব্দের মধ্যে প্যাক করে দেয়। উচ্চারণের সুবিধার জন্য তো একটা প্রক্রিয়া আছে, তাই না? সন্ধি।
হ্যাঁ, সন্ধি হল ভাষার সাবলীলতার জন্য একটা, বলতে পারেন, একটা দূষিত প্রক্রিয়া। পাশাপাশি থাকা দুটো শব্দের ধ্বনি যখন একে অপরের প্রভাবে মিলেমিশে এক হয়ে যায়, সেটাই সন্ধি। যেমন বিদ্যা আর আলয়, আলাদা করে বলতে গেলে একটু হোঁচট খেতে হয়, কিন্তু একসাথে বিদ্যালয় বললে জীব দিয়ে মসৃণভাবে বেরিয়ে আসে। এখানে বিদ্যার আ আর আলয়ের আ মিলে একটা আতে পরিণত হয়েছে। এটা ভাষার হিউফিলিতা বাড়ায়।
তাহলে উপসর্গ, প্রত্যয়, সমাস, সন্ধি, এগুলো দিয়ে আমরা নতুন নতুন শব্দ তৈরি করলাম। এবার এই শব্দগুলোকে বাক্যে সাজানোর পালা। সোর্স বলছে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার একটা নতুন পরিচয় হয়, পদ। আর এই পদ নাকি আট প্রকারের।
আট প্রকার শুনে ভয় পাওয়ার কিছু নেই, আমরা মূল কয়েকটা দেখলেই বাক্য তৈরির খেলাটা বুঝে যাব। যে কোনো নামকেই বলে বিশেষ্য, যেমন নজরুল, ঢাকা, বা কোনো গুণের নাম, যেমন সততা। এখন বারবার একই নাম ব্যবহার করতে তো ভালো লাগে না, তাই নামের বদলে যা ব্যবহার করি তা হল সর্বনাম। আমি, তুমি, সে।
আর এই নাম বা সর্বনামের একটা বর্ণনাও তো দরকার। দোষ, গুণ, অবস্থা বোঝাতে আছে বিশেষণ, যেমন নীল আকাশ, বা একটু আগে আমরা যে শব্দটা বানালাম, চলন্ত ট্রেন। আর বাক্যের প্রাণ হল ক্রিয়া, যে কোনো কাজ করা বোঝায়, যেমন পড়ছে, গাইছে, ভাবছে।
এখানে একটা সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদ হল ক্রিয়া বিশেষণ। এটা বলে দেয় কাজটা কিভাবে, কখন বা কোথায় হচ্ছে। যেমন মেয়েটি সুন্দরভাবে গান গায়, এখানে সুন্দরভাবে শব্দটা কিন্তু মেয়েটির বিশেষণ নয়, বরং তার গান গাওয়া ক্রিয়াটির বিশেষণ। এটা বাক্যের মধ্যে একটা গভীরতা এনে দেয়। শুধু সে দৌড়াচ্ছে বলার চেয়ে সে দ্রুত দৌড়াচ্ছে বললে ছবিটা অনেক স্পষ্ট হয়ে ওঠে।
একদম। এবার আসা যাক বাক্যের গঠনে। একটা বাক্যের তো দুটো মূল অংশ থাকে, উদ্দেশ্য আর বিধেয়। কিন্তু গঠন অনুযায়ী বাক্য যে তিন প্রকার, সরল, জটিল আর যৌগিক, এটা আমরা প্রায় গুলিয়ে ফেলি।
এটা খুব সহজ। সরল বাক্যে একটাই কর্তা আর একটাই ক্রিয়া থাকে, একদম সোজা সাপটা, আমি বাড়ি যাব। কিন্তু যখনই আমরা শর্ত যোগ করি তখনই বাক্যটা জটিল হয়ে যায়। যেমন, যদি বৃষ্টি থামে তবে আমি বাড়ি যাব। এখানে আমার বাড়ি যাওয়াটা বৃষ্টি থামার উপর নির্ভরশীল, দুটো অংশ একে অপরের সাথে জড়িয়ে আছে।
আর যৌগিক বাক্য তাহলে কি?
যৌগিক বাক্য হল দুটো স্বাধীন সরল বাক্যের জোট। এরা এবং, কিন্তু, অথবা এইসব ঘটক দিয়ে যুক্ত থাকে। যেমন, বৃষ্টি থেমেছে এবং আমি বাড়ি যাচ্ছি। এখানে দুটো বাক্যই স্বাধীনভাবে দাঁড়াতে পারে। মজার ব্যাপার হল আমরা কথা বলার সময় কিন্তু এই তিন ধরনের বাক্য মিলিয়ে মিশিয়েই ব্যবহার করি, কখনো খেয়ালও করি না। মুখের কথায় সরল আর যৌগিক বাক্য বেশি ব্যবহার হয়, আর লেখার সময় আমরা জটিল বাক্য বেশি ব্যবহার করি।
বাক্যের ভেতরে আরও দুটো জরুরি জিনিস আছে, কারক আর বাচ্য। কারক মানে তো ক্রিয়ার সাথে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক, তাই না? যেমন কে কাজটা করছে বা কি কাজ করছে। ঠিক, কারক হল একটা বাক্যের ভেতরের অধিকারের বণ্টন, ক্রিয়া হল রাজা, আর বাকি বিশেষ্য পদগুলো সেই রাজার সাথে কিভাবে সম্পর্কিত সেটাই কারক ঠিক করে দেয়। কিন্তু আমার কাছে এর চেয়েও বাচ্যের ধারণাটা বেশি আকর্ষণীয় মনে হয়। বাচ্য হল একটা বাক্যের ক্যামেরা ফোকাস বদলানোর মতো।
ক্যামেরা ফোকাস, এটা একটু বুঝিয়ে বলবেন।
ধরুন বাক্যটা হল পুলিশ চোরটিকে ধরেছে, এটা কর্তৃবাচ্য, কারণ এখানে ক্যামেরার ফোকাস পুলিশের ওপর, যে কাজটা করছে। কিন্তু যদি আমরা বাক্যটা একটু ঘুরিয়ে বলি, চোরটি পুলিশের দ্বারা ধৃত হয়েছে বা চোর ধরা পড়েছে, তখন সেটা হয়ে যায় কর্মবাচ্য বা ভাববাচ্য। এখানে ফোকাসটা সরে গিয়ে চোরের উপর বা ধরা পড়া ঘটনাটার উপর চলে আসে। খবরটা একই, কিন্তু কোন দিক থেকে দেখানো হচ্ছে সেটা বদলে যাচ্ছে। লেখক বা বক্তা তার প্রয়োজন অনুযায়ী এই ফোকাল বদলাতে পারেন।
অসাধারণ! তার মানে বাচ্য পরিবর্তন শুধু একটা ব্যাকরণের নিয়ম নয়, এটা আসলে স্টাইল আর জোর দেওয়ার একটা উপায়। আমরা ধ্বনি থেকে শব্দে এলাম, শব্দ থেকে বাক্যে, কিন্তু এই সব কিছুর শেষ উদ্দেশ্য তো অর্থ প্রকাশ করা। এখানেই তো আসল জাদুটা হয়, তাই না?
এখানে আসল জাদু, আর এখানেই আসে ব্যাকরণের চতুর্থ স্তম্ভ, অর্থতত্ত্বের আলোচনা। একটা শব্দের কেবল একটাই অর্থ থাকে না। যেমন সোর্সের উদাহরণটাই দেখুন, মাথা শব্দটা, এর আবিধানিক অর্থ হল শরীরের একটা অঙ্গ। কিন্তু যখন বলি আমার মাথা ধরেছে, তখন এর মানে হয় মাথা ব্যথা। আবার যখন বলি তিনি এই গ্রামের মাথা, তখন এর মানে দাঁড়ায় তিনি গ্রামের প্রধান ব্যক্তি। কিংবা অঙ্কের মাথা মানে অঙ্কে বুদ্ধি। শব্দের এই যে পরিস্থিতি অনুযায়ী অর্থ বদলানোর ক্ষমতা, এটাই ভাষাকে এত শক্তিশালী করে তোলে।
এরপর আছে বাগধারা, যা আমার খুব পছন্দের একটা বিষয়। কিছু শব্দগুচ্ছ যা তাদের আক্ষরিক অর্থের বাইরে গিয়ে একটা সম্পূর্ণ নতুন আর গভীর অর্থ প্রকাশ করে। যেমন আকাশকুসুমের মানে তো আকাশে ফোটা ফুল নয়, এর মানে হল অসম্ভব কল্পনা। ঠিক তাই, বাঁধারাগুলো হল ভাষার নিজস্ব অলঙ্কার। এগুলো সেই ভাষার মানুষের সংস্কৃতি, অভিজ্ঞতা আর রসবোধের পরিচয় দেয়। আমি একজনকে একবার মজা করে বলেছিলাম, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার চোখে আকাশে তুলে দেওয়ার মতো অবস্থা। সে কিছুই বুঝতে পারেনি, কারণ বাগধারা সেই ভাষার মানুষের নিজস্ব সম্পদ। আমার প্রিয় একটা বাগধারা হল অরণ্যের রোদন, মানে বনে গিয়ে কান্না করা। এটা কত নাটকীয় একটা ছবি তৈরি করে বোঝায় যে আপনার কথা শোনার বা বোঝার মতো কেউ নেই। আমাদের ভাষা কত কাব্যিক, তাই না?
সত্যি তাই। আর সবশেষে আসে প্রতিশব্দ আর বিপরীত শব্দ। যেমন আকাশ আর গগন দুটোই এক, আবার আলো আর আঁধার একে অপরের উল্টো। এগুলো আমাদের শব্দভাণ্ডারকে বৈচিত্র্য দেয় আর যে কোনো ভাবকে আরও সূক্ষ্মভাবে প্রকাশ করতে সাহায্য করে।
তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা দেখলাম কিভাবে কয়েকটি মৌলিক ধ্বনি থেকে বর্ণ তৈরি হয়, সেই বর্ণ দিয়ে উপসর্গ প্রত্যয়ের মতো যন্ত্র ব্যবহার করে হাজার হাজার শব্দ গড়া হয়, সেই শব্দগুলোকে সমাসের মাধ্যমে আরও শক্তিশালী করা হয়, তারপর পদ হিসাবে বাক্যের মধ্যে সাজানো হয়, আর সবশেষে সেই বাক্য দিয়ে আমরা অসীম সংখ্যক অর্থ আর অনুভূতি প্রকাশ করি। বাংলা ব্যাকরণ আসলে কোনো নিয়মের জেলখানা নয়, এটা ভাষা স্বাধীনতার একটা মানচিত্র।
একদম। এই সোর্স থেকে আমরা যা বুঝলাম তা হল ব্যাকরণ কোনো ভয়ের বিষয় নয়, এটা আমাদের প্রতিদিনের ব্যবহার করা ভাষারই একটি সুশৃঙ্খল বিশ্লেষণ। এই নিয়মগুলো জানলে আমরা ভাষাকে আরও ভালোভাবে, আরও ক্রিয়েটিভলি ব্যবহার করতে পারি এবং এর ভেতরের সৌন্দর্যকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারি।
সোর্সে সাধু প্রমিত রীতির কথা বলা হয়েছে, যা সময়ের সাথে ভাষার পরিবর্তনের একটা বড় উদাহরণ। একটা রীতি ধীরে ধীরে ব্যবহারের বাইরে চলে গেল আর একটা মানদণ্ড হয়ে উঠল। এখন ভেবে দেখার মতো বিষয় হল এই যে ডিজিটাল যুগে আমরা মেসেজিং বা সোশ্যাল মিডিয়াতে যেভাবে বাংলা লিখি, ইংরেজি হরফে বাংলা বা এসএক্স কেএমএন এর মতো সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করে, এটা কি ভাষার আরেকটি নতুন রীতি জন্ম দিচ্ছে? ভবিষ্যতের ব্যাকরণ বইগুলোতে কি এই ডিজিটাল রীতির জন্যও একটি অধ্যায় থাকবে, নাকি এটা সময়ের সাথে হারিয়ে যাবে?